বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা শিশুদের বয়োপ্রাপ্তির বিষয়ে পবিত্র কোরআনে ব্যবহৃত কয়েকটি শব্দ ও পরিভাষা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি কোরআনের বিভিন্ন আয়াতে হুলুম, নিকা ও আশাদ শব্দ দিয়ে বয়োপ্রাপ্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। বয়োপ্রাপ্তি ইস্যুতে হুলুম ও নিকা শব্দের ব্যবহার নিয়ে খানিকটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আজ এসব বিষয়েই আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইসলামের দৃষ্টিতে শিশুকালের শেষ সীমা নিয়ে কথা হচ্ছিল। শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলতে গেলে কোরআনের এ সংক্রান্ত তিনটি শব্দ আলোচনায় আসে। এগুলো হলো হুলুম, নিকা ও আশাদ। পবিত্র কোরআনে হুলুম শব্দের মাধ্যমে এমন একটি বয়সের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন থেকে শিশুর মধ্যে যৌন অনুভূতি কাজ করে এবং শিশুর মধ্যে এ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটে। বালাগুন নিকার মাধ্যমে এমন এক অবস্থার কথা বলা হচ্ছে যখন একজন মানব সন্তানের মধ্যে যৌন অনুভূতির পাশাপাশি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিবার গঠনের সামাজিক সক্ষমতা তৈরি হয়। অন্যভাবে বলা যায়, একজন মেয়ে বা ছেলে কেবল তখনই বিয়ে তথা পরিবার গঠনের যোগ্য হয় যখন সে নিজেই পরিবার গঠনের সামাজিক সক্ষমতা অর্জন করে ও চিন্তাগত দিক থেকেও পরিবার গঠনের পর্যায়ে পৌঁছায় এবং একটি পরিবার পরিচালনা করতে পারে। কাজেই বালাগুন নিকাহ পরিভাষার মাধ্যমে শুধু যৌন সক্ষমতা অর্জনকে বোঝানো হয়নি, যেমনটি হুলুম পরিভাষার মাধ্যমে বোঝানো হয়েছে।
বয়প্রাপ্তির কথা বোঝাতে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াতে আসাদ শব্দ ব্যবহার করা হয়েছে। বয়প্রাপ্তির ক্ষেত্রে হুলুম ও নিকাহ শব্দের চেয়ে আসাদ শব্দের ব্যবহার হয়েছে তুলনামূলকভাবে বেশি। ইরানের বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা তাবাতাবাঈর মতে, মানব সন্তান যখন দৈহিক ও শারীরিক দিক থেকে পরিপূর্ণতা অর্জন করে এবং তার শিশু সুলভ বৈশিষ্ট্যগুলো লোপ পায়, তখনই সেটাকে বালাগা আসাদা বলা হয়। পবিত্র কোরআনের তাফসির গ্রন্থ আল মিজানে তিনি বলেছেন, বালাগা আসাদার বয়স হচ্ছে 18 বছর। তার মতে বালাগা আসাদা হচ্ছে শিশুকালের সমাপ্তি, এরপর বয়সের নতুন পর্যায় শুরু হয় এবং বৃদ্ধকাল শুরুর আগ পর্যন্ত তা অব্যাহত থাকে। বয়প্রাপ্তির ক্ষেত্রে আসাদ, নিকা ও হুলুম শব্দের ব্যবহার বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে পবিত্র কোরআনে শিশুকাল সমাপ্তির সুনির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করা হয়নি। বয়প্রাপ্তির ক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্যের কথাও কোরআনে আসেনি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে বয়প্রাপ্তি হচ্ছে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া, শিশুর দৈহিক পরিবর্তন এবং চিন্তাগত উন্নতি এর অন্তর্ভুক্ত। এসব বিষয় যেহেতু প্রাকৃতিকভাবে ঘটে, সেহেতু প্রাকৃতিক চিহ্নের ভিত্তিতেই বয়প্রাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা পবিত্র কোরআনের দৃষ্টিতে বয়প্রাপ্তি নিয়ে কথা বলছিলাম। আমরা আগেও বলেছি, শিশুকাল হচ্ছে মানব জীবনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামীর বিশ্ব কেমন হবে তা নির্ভর করছে আজকের শিশুদের উপর। এ কারণে শিশুদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে। বর্তমানে গোটা বিশ্বেই শিশু অধিকার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। বাস্তবতা হলো, শিশু অধিকার ইস্যুতে সচেতনতা দিন দিন বাড়ছে। তবে শিশু অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি হতে সময় লেগেছে বহু বছর। ইতিহাস ঘাটলে এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অব দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে 6 পর্বে ভাগ করেছেন।
প্রথম পর্ব হচ্ছে শিশু হত্যা। এই পর্বটি 4th শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ পর্বে শিশুদের সঙ্গে অত্যন্ত সহিংস আচরণ করা হতো। সে সময় বাবা চাইলেই তার সন্তানকে হত্যা করতে পারত, সন্তানকে অন্যান্য বস্তুর মতো মনে করত। লুইড ডিমাস তার বইয়ে তৎকালীন অস্ট্রেলিয়ার শিশুদের অবস্থা সম্পর্কে লিখেছেন, সে সময়ে অস্ট্রেলিয়ায় শিশু হত্যা বৈধ ছিল। একজন স্ত্রী একটি শিশুর বেশি রাখতে পারত না। দ্বিতীয় সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো। একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে কয়েকটি শিশু জন্ম নিলে বেশিরভাগ ক্ষেত্রেই একটি শিশুকে রেখে অন্য সব শিশুকে অথবা সদ্যজাত সবকটি শিশুকেই হত্যা করা হতো।
দ্বিতীয় পর্ব হল শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব। 4th শতাব্দী থেকে 14th শতাব্দী পর্যন্ত সমাজের বেশিরভাগ মানুষ শিশুর অধিকার ও মর্যাদা সম্পর্কে প্রকৃত উপলব্ধি অর্জন করতে ব্যর্থ হন। এই পর্বে সমাজে এ ধারণা বদ্ধমূল ছিল যে শিশুর মধ্যে শয়তানি বৈশিষ্ট্য রয়েছে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিশুদের মারধর করাকে স্বাভাবিক মনে করা হতো। শিশুকে তার সামর্থ্যের বাইরের কাজ চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল বেশি। শিশুর জন্য এ সময়টাও ছিল অত্যন্ত কঠিন একটি সময়।
তৃতীয় পর্ব হল সিদ্ধান্তহীনতার পর্ব। এই পর্বটি 4th শতাব্দী থেকে শুরু হয়ে 17th শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় শিশুদের পক্ষে বিভিন্ন মতবাদ সামনে আসে যা আগের মতবাদগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এসব মতবাদ শিশু নির্যাতন কমাতে ভূমিকা রেখেছে। সমসাময়িক সমাজবিজ্ঞানীদের কেউ কেউ শিশুর অস্তিত্ব ও প্রকৃতির সঙ্গে অপবিত্রতা ও সীমালঙ্ঘনের বৈশিষ্ট্য মিশে থাকার ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর ফলে অতীত ধারণার বিষয়ে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয়। তারা ভাবতে থাকে শিশু অপবিত্র বলে যে ধারণা এর আগে দেয়া হয়েছে তা সত্যি সঠিক কিনা। তবে মানুষ এ পর্বেও শিশুদের বিষয়ে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। শিশু যে শয়তানি ও অপবিত্র বৈশিষ্ট্যের অধিকারী নয় তা এ পর্বেও পুরোপুরি মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। এ পর্বেও শিশুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন কঠিন শাস্তির প্রচলন ছিল।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে।
সোনালী সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সোনালী সময় শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়ন বিষয়েও একজন অতি উচ্চমানের গবেষক ও বিশেষজ্ঞ। তিনি যুব সমাজের মন মানসিকতা, তাদের নানা বৈশিষ্ট্য ও চাহিদা সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যুব সমাজের কাছে তুলে ধরেছিলেন পরিপূর্ণতা অর্জনের উপায় সম্পর্কিত জরুরি নানা দিক নির্দেশনা। যুব সমাজ পরিবর্তনকে বা বিপ্লবকে পছন্দ করে এটা তিনি খুব ভালো করে জানতেন। তিনি তাদের প্রতিভার গুরুত্বও বুঝতেন। আধ্যাত্মিকতা ও নৈতিক গুণগুলোর প্রতি তাদের ঝোঁক প্রবণতা সম্পর্কেও তিনি ছিলেন সচেতন। উপযুক্ত পরিবেশ পেলে যুব সমাজ যে মুক্তির রাজপথের ও আধ্যাত্মিক বিকাশের অগ্রবাহিনী হতে সক্ষম এবং নানা অসাধ্য সাধনে সক্ষম তা ইমাম খোমেনি মনে প্রাণে বিশ্বাস করতেন। ইমামের এই বিশ্বাস জীবন্ত হয়ে দেখা দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের বিজয় সহ নানা সাফল্যে। তাই ইমাম খোমেনি যুবকদের ভালোবাসতেন। তিনি তাদেরকে বড় ধরনের খোদাই সম্পদ, সুরভিত ফুল এবং মুসলিম বিশ্বের বিকাশমান কিশলয় বলে মনে করতেন। আর এ কারণে বিশ্বের বহু অঞ্চলের এক বিশাল যুব সমাজেরও চোখের মনে ছিলেন মরহুম ইমাম খোমেনি।
ইরানের যুব সমাজের লাখ লাখ সদস্য ইমাম খোমেনির আহ্বানে সাড়া দিয়ে যোগ দিয়েছিল ইসলামী বিপ্লবের সংগ্রামে ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে, এবং তাদের অনেকেই এই মহান লক্ষ্যে শাহাদাত বরণ করেছিল। আর এ সবই ছিল সাধারণ ও গতানুগতিক ধারার চিন্তাধারায় অভ্যস্ত ব্যক্তিদের কাছে অভাবনীয় বিষয়। ইমাম খোমেনির দৃষ্টিতে যুব সমাজ হল জাতির আগামী দিনের সম্পদ, সম্মান, শক্তি ও নেতৃত্বের পতাকাবাহী। জাতির সার্বিক কল্যাণের জন্য দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্যতা অর্জনের প্রস্তুতি যুব সমাজের থাকা উচিত বলে তিনি জোর দিতেন। মুসলিম সমাজের উন্নতির জন্য যুব সমাজের মধ্যে যে ইসলামী শিক্ষার আলোকে
প্রশিক্ষণ ও আত্মিক পরিশুদ্ধি জরুরি সেদিকেও বিশেষভাবে জোর দিতেন এই মহান ইমাম। ইমাম এই শিক্ষা পেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের অমর দিক নির্দেশনা থেকে। যেমন ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, যুব সমাজকে গুরুত্ব দাও, কারণ তারা অন্যদের চেয়ে দ্রুত ভালো কাজগুলোর দিকে আকৃষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই বিশ্বাস করতেন, যুব সমাজ সহজেই নিজেকে পরিশুদ্ধ করতে সক্ষম, আর বৃদ্ধ বয়সে আত্মিক পরিশুদ্ধি বেশ কঠিন। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, তোমরা যুব বয়সীরা বৃদ্ধদের তুলনায় পবিত্রতা বা আসমানি পরিবেশের বেশি কাছাকাছি, তোমাদের মধ্যে অনাচারের শেকড় তুলনামূলকভাবে কম। বৃদ্ধের তুলনায় যুবক অনেক দ্রুত ও সহজেই পরিশুদ্ধ হতে পারে, তাই পরিশুদ্ধ হওয়ার জন্য বার্ধক্যের অপেক্ষায় বসে থেকো না, এখনই পরিশুদ্ধির কাজ শুরু করো। পাপ করে ফেলে দ্রুত অনুতপ্ত হয়ে তওবা করা উচিত, মুমিন ব্যক্তির জন্য এটাই জরুরি করণীয় কাজ। কিন্তু শয়তান অনেককেই এই কুমন্ত্রণা দেয় যে আরও তওবা করার জন্য তো অনেক সময় বাকি আছে, কিন্তু মহান আল্লাহ যুব বয়সের তওবাই বেশি কবুল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, যুব বয়সীর তওবার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই মহান আল্লাহর কাছে। ইমাম খমেনি এ প্রসঙ্গে বলেছেন, যৌবন হচ্ছে তওবার বসন্তকাল, এ সময় পাপের বোঝা থাকে হালকা, অন্তরের কালিমাও থাকে কম, ফলে তওবার পরিবেশ বেশ সহজ হয়ে থাকে এ সময়। এছাড়া কেউ যে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে তা তো সুনিশ্চিতভাবে বলা যায় না।
যুব সমাজ প্রশিক্ষণ ও শরীর চর্চার মাধ্যমে দেশের প্রতিরক্ষার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। তারা যদি সুমহান চরিত্র ও আচরণের অধিকারী হয়, তাহলে তারা বিদেশেও অন্যদের কাছে আদর্শ হিসেবে গুরুত্ব পায়। ইরানের যুব সমাজ সম্পর্কে এমনই আশাবাদী ছিলেন ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই। এই যুব সমাজের বীরত্ব ও সুন্দর আচরণ ইরানের ইসলামী বিপ্লবকে বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় করে তুলবে বলে মনে করতেন তিনি। বর্তমান যুগে চিন্তাগত বিচ্যুতির জন্য কাজ করছে সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী বহু গোষ্ঠী ও তাদের নিয়ন্ত্রিত নানা ধরনের প্রচার মাধ্যম। কেবল ধর্মীয় জ্ঞান ও বিশ্বাস এইসব প্রচারণার বিষাক্ত প্রভাব মোকাবেলা করতে সক্ষম। ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকার গুরুত্বের আলোকে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী প্রচারণাগুলো নস্যাতের আহ্বান জানাতেন। তিনি পশ্চিমা সভ্যতার মোহ থেকে মানুষকে জাগিয়ে তুলতে বলতেন এবং পশ্চিমা সরকারগুলোর সৃষ্ট বিপর্যয়গুলো তুলে ধরারও আহ্বান জানাতেন। একই কারণে তিনি কুরআন ও ইসলামের শিক্ষা এবং ইসলামের লক্ষ্যগুলোর সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করে এর মাধ্যমে বিভিন্ন জাতির কাছে ইসলাম প্রচারের উপর গুরুত্ব দিতেন।
মরহুম ইমাম খমেনি মনে করতেন, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনে ইসলামী জ্ঞান ও দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ হলেই চলবে না, এর পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি অর্জনও জরুরি। খোদাই জ্ঞান ও শিক্ষা যদি মানুষের অন্তরাত্মা, মানসিকতা ও ভাষার মধ্যে কোনো ঔজ্জ্বল্য না আনে, তাহলে তার ইহকাল ও পরকাল দুই বরবাদ হয়ে যাবে। তাই ইমাম খোমেনির দৃষ্টিতে ছাত্র ও যুব সমাজকে খুব গুরুত্ব সহকারে পরিশুদ্ধির সাধনায় লিপ্ত হতে হবে, যাতে তাদের কথা, কাজ ও আচরণে খোদাই রং ফুটে ওঠে। যুব সমাজের কোমলতার কারণে তাদেরকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। তিনি জানতেন মুসলিম যুব সমাজ জাতির আগামী দিনের ভবিষ্যৎ এবং সম্পদ, একমাত্র তাদেরকে দিয়েই প্রকৃত মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তাদের হাত ও বাহুতে চুমু খেতেন। ইরানের ইসলামী বিপ্লবের বহু বছর আগে এ বিপ্লবের জন্য কর্মী, বাহিনী বা সেনা কোথায়, এমন প্রশ্নের উত্তরে ইমাম বলেছিলেন, তারা এখনো মায়ের কোলে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দশকে এশিয়া, আফ্রিকা ও আরব দেশগুলোতে, বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক, মিশর, লিবিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলোতে ইসলামী জাগরণে যুব সমাজের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, সালাম ও মুবারকবাদ নিন। আশা করি ভালোই আছেন আপনারা। পৃথিবীর বুকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আল কোরআন। তাই কোরআন তেলাওয়াত শোনার মানে হলো শ্রেষ্ঠ বাণী শোনা। এই বাণী শোনার পথ বা মাধ্যমকে পূত ও পবিত্র রাখা জরুরি। যেমন তেলাওয়াত শুনতে চায়, সেই মন যদি অপবিত্র আর ময়লা আবর্জনায় ভর্তি থাকে, তাহলে তো শুনে মজা পাবে না। অপবিত্র আত্মার লোকজনের কানটাই ঝালাপালা হয়ে যাবে তেলাওয়াতের অপূর্ব ধ্বনিতে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
কোরআন হচ্ছে কাউসারের পানির মতো স্বচ্ছ ঝর্ণাধারা, স্ফটিকের মতো পরিষ্কার। এই পানি যদি অপবিত্র নোংরা মুখ অতিক্রম করে, তাহলে তার রং হারাবে, দুর্গন্ধযুক্ত হবে। রাসুল খোদা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হল কোরআন পড়া। তবে কোরআন পড়াই উম্মাতের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোর সাথে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাটাই লক্ষ্য। কারি হিসেবে খ্যাতি লাভ করার উদ্দেশ্যে তেলাওয়াত করা ঠিক নয়। অনেকে আবার দুনিয়াবী স্বার্থ সিদ্ধির লক্ষ্যেও তেলাওয়াত করে। এ ধরনের তেলাওয়াতে কোনো রকম কল্যাণ নেই। বাস্তবায়নের পর্যায়ে উন্নীত হবার জন্যে তেলাওয়াত করাটা একটা ক্রমধারা। তেলাওয়াতের শিষ্টতাপূর্ণ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলোর কোনোটা বাহ্যিক, আবার কোনো কোনোটা অভ্যন্তরীণ।
বাহ্যিক সৌন্দর্যের মধ্যে রয়েছে তিলাওয়াতের জন্য অবস্থান নির্ণয় করা। কোরআন সর্বাবস্থায় তিলাওয়াত করা যায়, দাঁড়িয়ে, বসে কিংবা শুয়ে শুয়েও কোরআন পড়া যায়। তবে সর্বোত্তম উপায় হল দাঁড়িয়ে পড়া, কেননা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার ফজিলত সবচেয়ে বেশি। তারপর বসে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সবশেষে বলা হয়েছে শুয়ে শুয়ে পড়ার কথা। যদি পরিপূর্ণ আদব এবং নিয়মকানুনের সাথে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে, অর্থাৎ কোরআনের আয়াতে যেরকম এসেছে ঠিক সেভাবে তিলাওয়াত করা হয়, তাহলে মানুষের উপর সেই তিলাওয়াতের আধ্যাত্মিক প্রভাব অনেক বেশি পড়ে।
এই যে আমরা শৃঙ্খলা বা নিয়মের কথা বললাম, কোরআনের আলোকে সেদিকে সংক্ষিপ্ত নজর বোলানো যাক। সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে কোরআনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র সত্তা ছাড়া কেউ এ কোরআন স্পর্শ করতে পারে না। শয়তান থেকে এ কোরআন পবিত্র, এ অর্থ বোঝানো হলেও কোনো কোনো মুফাসসির এরকমও বলেছেন, পাক পবিত্র নয় এমন কোনো ব্যক্তি যেন তা স্পর্শ না করে। তার মানে ওযু গোসল ছাড়া কোরআন স্পর্শ করা ঠিক নয়, তেলাওয়াত করার সময়ও পবিত্র থাকা শরীয়তের দিক থেকে মুস্তাহাব। বর্ণনায় এসেছে, মুখটাকে পরিষ্কার করো, কেননা মানুষের মুখ হল কোরআনের পথ। তার মানে কোরআনের আধ্যাত্মিক গুণে যিনি সমৃদ্ধ হতে চান, তাঁর উচিত আত্মিক পবিত্রতা এবং আন্তরিক বিশ্বাস স্থাপন করা।
রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কান্নাকাটি করো এবং নিজের ভেতর কান্নার আবহ সৃষ্টি করো। তেলাওয়াত করার শুরুতে ইস্তেআজা বাক্যটি পড়ে নিতে হবে। এর উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সূরা নামলের 98 নম্বর আয়াতে এসেছে, যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ স্মরণ নিতে থাকো। সুতরাং এ আদেশ অনুযায়ী কোরআন তিলাওয়াত করার শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে নিতে হবে। এরপর নির্বাচিত আয়াত তিলাওয়াতের আগে তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে। ইমাম সাদেক আলাইহিসসালামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ইস্তেআজার মাধ্যমে গুনাহের দরজাগুলো বন্ধ করে রেখে তাসমিয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্যের দ্বার উন্মোচন করা
হয়। শোনাও তিলাওয়াতের একটি শিষ্টাচার। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। এ আয়াতের দাবি অনুযায়ী কোরআন তিলাওয়াতের সময় নীরবে আল্লাহর ওহির মর্যাদাময় বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়ে থাকে, তিলাওয়াত করার সময় আল্লাপাক তিলাওয়াতকারীর সাথে কথা বলেন, সেজন্যে খুব ভালোভাবে শোনা উচিত এবং শুনে মনোযোগের সাথে আয়াতের বক্তব্য নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে ঐশী বাণী থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়।
তেলাওয়াত এমন একটি শব্দ বা পরিভাষা যার অর্থ অনেক ব্যাপক। সাধারণ অর্থে যে কোনো তেলাওয়াতই পড়া বোঝায়, কিন্তু যে কোনো জিনিস বা বই পড়াকেই তেলাওয়াত বোঝায় না। তিলাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, বিশেষ করে পবিত্র কোরআন পড়া। এই কোরআন পড়ার জন্য কিছু নিয়মকানুন, যাকে ব্যাকরণ বলা হয়, সেগুলো মেনে চলতে হবে। কোরআনের পরিভাষায় এই নিয়মকানুনকে বলা হয় তারতিল। রেওয়ায়েতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। অপর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নামাজেও এমনভাবে কোরআন তেলাওয়াত করেছেন যেখানে তাজবির বিষয় এসেছে সেখানে তিনি তাজবি পড়েছেন, যেখানে দোয়ার বিষয় এসেছে সেখানে দোয়া করেছেন, এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় এসেছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন।
তারতিল মানে কোরআন থেমে থেমে পাঠ করাকেও বোঝায়, তাড়াতাড়ি বা দ্রুত গতিতে না পড়াই শ্রেয়। ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ার একটা মাহাত্ম্য আছে। তা হল এক একটি আয়াত পড়ে থামলে বা বিরতি নিলে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হবে। তারতিলের ভেতর কোরআনের প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ করার বিষয়টিও রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হল মাখরাজ বা উচ্চারণ স্থান। প্রতিটি ধ্বনি বাক প্রত্যঙ্গের ঠিক কোন স্থান থেকে উচ্চারিত হবে সেটি জানতে হবে। আরেকটি হল সিফাত বা শব্দের অবস্থা বা গুণাবলী অনুযায়ী উচ্চারণ করা। কোরআন তিলাওয়াতের এই ব্যাকরণকে তাজবিদ বলা হয়। তাজবিদ জানার কোনো বিকল্প নেই।
কোরআনকে সুন্দর করে সুরেলা কণ্ঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সাথে কোরআন দেখে দেখে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা হল কোরআনের আয়াতের দিকে তাকালে এবং কানে সেই দেখা আয়াতের তেলাওয়াত শুনলে চোখ এবং কানের উপর তার প্রভাব পড়ে, সেই প্রভাব চূড়ান্তভাবে অন্তরে গিয়ে আসন গাড়ে। দেখে দেখে কোরআন পড়লে চোখের অসুখ বা ব্যথা বেদনা ভালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ব্যথা করছিল, জিব্রাইল আলাইহিসাল্লামকে জানালাম, জিব্রাইল আমাকে বলল সবসময় কোরআনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখুন।
একজন কারি কতটুকু তিলাওয়াত করবেন সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো, নামাজ কায়েম করো, যাকাত দাও। ইমাম সাদেক আলাইহিসাল্লাম থেকে একটি বর্ণনা এসেছে, কোরআন হচ্ছে আল্লাহর সাথে তাঁর বান্দাদের একটা চুক্তিপত্রের মতো, সুতরাং আল্লাহর বান্দাদের তথা মুসলমানদের উচিত চুক্তি অনুযায়ী কাজ করা এবং প্রতিদিন 50 আয়াত তেলাওয়াত করা। আমরা যেন দৈনিক অন্তত 50 আয়াত তেলাওয়াত করার অভ্যেস গড়ে তুলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে পরিসমাপ্তি টানব আজকের আলোচনা।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويسر
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 83 থেকে 89 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 83 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন।
তবে কি তারা আল্লাহর ধর্ম ছাড়া অন্য ধর্ম খুঁজে বেড়াচ্ছে, অথচ আকাশ ও জমিনে যা কিছু আছে সমস্তই স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাঁরই কাছে আত্মসমর্পণ করেছে এবং সব কিছুই তাঁরই দিকে ফিরে যাবে।
আল্লাহ যেসব জীবন অস্তিত্ব সৃষ্টি করেছেন, আল্লাহ যেসব জীবন্ত অস্তিত্ব সৃষ্টি করেছেন সেসব দুই ধরনের। একদল তাদের পথ নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন, যেমন মানুষ। অন্য একদলের স্বাধীন ইচ্ছা শক্তি নেই, তবে তারা বিবেকের অনুসারী এবং তাদের কোনো কুপ্রবৃত্তি নেই, যেমন ফেরেশতা। এ আয়াতে বলা হয়েছে সব ধরনের সৃষ্টি ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর বিধান মেনে চলে। সৃষ্টির অস্তিত্ব লাভ ও সৃষ্টির সূচনা বা পটভূমি সবই আল্লাহর হাতে। সব কিছুর সৃষ্টি আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। সৃষ্টির সময় যদি সব কিছু আল্লাহর ইচ্ছার অনুসারী হয়, তাহলে পরবর্তীকালে কেন বিধি বিধানের জন্য মানব রচিত মতাদর্শগুলোর শরণাপন্ন হতে হবে এবং কেন খোদাই বিধিবিধানকে ভুলে যেতে হবে? স্রষ্টা ছাড়া অন্য কেউ কি সৃষ্টির জন্য বিধান প্রণয়নের অধিকার রাখে? স্রষ্টার আইন বাদ দিয়ে অন্য কারো আইনের সন্ধানে যাওয়া সৃষ্টির জন্য কি শোভনীয়?
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, সৃষ্টি যত বড়ই হোক না কেন তাকে স্রষ্টার অনুগত হতে হবে। যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি, তবে সৃষ্টির রং হারিয়ে আমরা হয়ে পড়ব পরগাছা বা আবর্জনা। দ্বিতীয়ত, সৃষ্টির ও আমাদের শেষ বা সমাপ্তিও আল্লাহর হাতে, তাই কেন আমরা স্বেচ্ছায় আল্লাহমুখী হব না? তৃতীয়ত, আল্লাহর কাছে আত্মসমর্পণই হল ইসলামের মূল কথা। আল্লাহর ইচ্ছার বাইরে মুমিনের নিজের কোনো ইচ্ছে নেই। এবারে সূরা আলে ইমরানের 84 ও 85 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ فَرِّقُوا بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
بَلُو أَمْرَا أَلَّهَ تَي এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে, যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা মূসা, ঈসা ও নবীগণকে তাদের প্রতিপালকের কাছ থেকে দেওয়া হয়েছে, তাদের সবার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তারই কাছে আত্মসমর্পণকারী।
ইসলাম ছাড়া কেউ অন্য কোনো ধর্ম অনুসরণ করলে তা কখনো গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। এ আয়াতে পূর্ববর্তী নবী ও ঐশী গ্রন্থগুলোর প্রতি বিশ্বাসের কথা ঘোষণা করতে ইসলামের নবী ও অন্যান্য মুমিনদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে এবং আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, কারণ পূর্ববর্তী সমস্ত নবী এক আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহ মানব সৃষ্টির পরই মানুষের মধ্য থেকে নবী মনোনীত করেছেন যাতে তারা মানুষকে মুক্তি ও সৌভাগ্যের পথ দেখাতে পারে। এটা সুস্পষ্ট ও স্বাভাবিক যে নতুন কোনো নবী আসার পরও পূর্ববর্তী নবীর শিক্ষার উপর অটল থাকা নির্বুদ্ধিতা ও গোড়ামি মাত্র। এই গোড়ামি মানুষের উন্নতির পথে বাধা, কারণ নবীরা একই স্কুলের শিক্ষকদের মতো, যারা মানব জাতিকে বিভিন্ন শ্রেণীতে শিক্ষা দিয়ে উন্নত পর্যায়ে নিয়ে এসেছেন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মাধ্যমে মানুষকে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ শিক্ষা দান করেছেন। তাই তার আবির্ভাবের পর পূর্ববর্তী নবীর অনুসারীদের উচিত তাকে অনুসরণ করা এবং কেউ অন্য কোনো ধর্মের অনুসরণ করলে তা গ্রহণ করা হবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, সকল নবীর লক্ষ্য ছিল এক ও অভিন্ন, তবে তাদের দাওয়াতের পদ্ধতি, স্থান ও সময়ের প্রেক্ষাপট ছিল ভিন্ন ধরনের। দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ ও সহজ ধর্ম থাকার পরও অন্য কোনো ধর্মের অনুসরণ করা ক্ষতিকর। তৃতীয়ত, ইসলাম মেনে চলার অর্থ অতীতের ধর্ম ও নবীদের সত্যতা অস্বীকার করা নয়, বরং তাদের প্রতি ইমান রাখা মুসলমানদের বিশ্বাসের অন্যতম অংশ। এবারে সূরা আলে ইমরানের 86 ও 87 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين.
কিভাবে আল্লাহ সেই সম্প্রদায়কে পথ দেখাবেন যারা বিশ্বাসী হবার পর অবিশ্বাসী হয়েছে? তারা ইসলামের নবীর সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিয়েছিল এবং তাদের কাছে স্পষ্ট যুক্তি বা প্রকাশ্য নিদর্শন এসেছিল। আল্লাহ অত্যাচারীদের পথ প্রদর্শন করেন না। এইসব ধর্মত্যাগীদের প্রতিফল হল তাঁদের উপর আল্লাহ, তাঁর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের অভিশাপ।
মুমিনদের জন্য অন্যতম বিপদ হলো ইমান হারিয়ে ফেলা, অর্থাৎ বেঈমান হয়ে যাওয়া। ইতিহাসে দেখা যায় বহু ব্যক্তি খোদা ও নবীর উপর ইমান এনেছিল, কিন্তু তাদের কেউ কেউ সত্য বোঝার পর এবং ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে জানার পরও সত্য পথ থেকে বিচ্যুত হয়ে কাফের হয়েছে, যারা সত্যকে না বোঝার কারণে ইমান আনেনি এবং যারা সত্য ধর্মকে বুঝেও গোড়ামি, হিংসা বা কোনো স্বার্থের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তাদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যারা সত্যকে বুঝেও ইমান আনেনি তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে এবং মুমিনদের জন্য নির্ধারিত আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ ছাড়াও জগৎ ব্যবস্থাপনার কর্মকর্তা তথা ফেরেশতাকুল ও সত্যপন্থী মানুষ নবীদের পথ নির্দেশনার অবমাননাকারী মুরতাদদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।
এই আয়াতগুলোর শিক্ষণীয় দিক হল, প্রথমত, শুধু কিছুদিনের জন্য ইমান আনা যথেষ্ট নয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমান অক্ষুণ্ণ রাখা জরুরি। কারণ অবিশ্বাসের বিপদ এবং শয়তানের কুমন্ত্রণা যে কোনো সময় মানুষকে বিভ্রান্ত করতে পারে। দ্বিতীয়ত, সঠিক পথ খোঁজা কিংবা সত্য পথ থেকে বিচ্যুত হবার বিষয়টি আমাদের ইচ্ছাধীন। আল্লাহ কারো অধিকারের উপর জুলুম করেন না, বরং আমরা নিজেরাই সত্য থেকে মুখ ফিরিয়ে নিজেদের উপর জুলুম করি। তৃতীয়ত, ধর্মত্যাগীদের বিকৃত বিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ধর্মত্যাগীদের সাথে সম্পর্ক ছেদ করা উচিত। এবারে সূরা আলে ইমরানের 88 ও 89 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যায়।
খালিদিন ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন ইল্লা আল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহীম।
তাদের উপর অভিশাপ স্থায়ী হবে, তাদের শাস্তিও কমানো হবে না এবং অবকাশও দেওয়া হবে না। তবে এরপর যারা তওবা করে ও নিজেদের সংশোধন করে তাদের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়াময়।
সত্যকে জানা ও বোঝার পরও যারা ইমান ত্যাগ করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তারা পৃথিবীতেই সত্য সন্ধানীদের অভিশাপ পাবে এবং পরকালেও তারা আল্লাহর কঠোর শাস্তি আস্বাদ করবে। পরকালে এই পাপিষ্ঠদের শাস্তির তীব্রতা কখনো কমানো হবে না এবং তারা চিরকাল শাস্তি ভোগ করবে। অবশ্য তওবার পথ কখনো বন্ধ নয়। এসব পাপীও যদি কখনো মৃত্যুর আগে অনুতপ্ত হয় এবং তাদের কাজ ও চিন্তাধারাকে সংশোধন করে তাহলে আল্লাহ তাদের ক্ষমা করবেন, তওবার পর তারাও আল্লাহর অনুগ্রহ পাবে।
এ দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, ক্ষমা প্রার্থনা বা তওবা শুধু মৌখিক নয়, প্রকৃত তওবা হল ভুল চিন্তাধারা ও ভুল কাজ সংশোধন করা। দ্বিতীয়ত, আল্লাহ পাপীর তওবা গ্রহণ করে তাকে শুধু ক্ষমাই করেন না, একই সাথে তিনি তওবাকারীদের পছন্দও করে থাকেন। আমরাও যেন আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা লাভ করতে পারি সেই সৌভাগ্য কামনা করে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
জি
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আগের পর্বের ধারাবাহিকতায় আজও আমরা বিখ্যাত ইরানি কবি দাকিকির জীবনী ও অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন।
গত পর্বের আলোচনায় আমরা বলেছি লুবাবুল আলবাব নামের বইসহ নানা বইয়ে দাকিকির নানা কাসিদা, গজল ও সাহিত্যকর্মের কথা আলোচিত হয়েছে। দাকিকির অসম্পূর্ণ শাহনামা হল গাশতাজফ নামে। তার এই অমর শিল্পকর্মটি বিখ্যাত ইরানি সম্রাট গাশতাজফের কাহিনী নিয়ে রচিত। দাকিকির এই শাহনামা মুসলিম ইরানের অন্যতম সেরা বীরত্ব গাথা হিসেবে খ্যাত। এই অমর কাব্যের কারণে দারি ফার্সি সাহিত্যের অন্যতম বড় পথিকৃৎ ও দিকপাল হিসেবে বিবেচিত হন দাকিকি। জরাথুস্ট্রের আবির্ভাব, তুরান বা ইরান বহির্ভূত অঞ্চলের আরসাবজের সঙ্গে ইরানের গাশতাজভের যুদ্ধ, গাশতাজভ নামের আরও কিছু আলোচ্য বিষয়। মাত্র 1000 দ্বিপদী পংক্তির মধ্যে এইসব বিষয়ের বর্ণনা তুলে ধরতে সক্ষম হন কবি দাকিকি। ফেরদৌসি তার শাহনামায় দাকিকির এই 1000 পংক্তি যুক্ত করেছেন বিশ্বস্ততা বজায় রেখে এবং এসব পংক্তিকে দাকিকির শিল্পকর্ম বলে সসম্মানে উল্লেখ করেছেন। মহাকবি ফেরদৌসি আসলে দাকিকির সূচিত অসম্পূর্ণ শাহনামাকেই পরিবর্ধন ও সম্পূর্ণ করেছেন।
অনেক গবেষক মনে করেন দাকিকির অন্য কাব্যগ্রন্থ ছিল, তবে তার বেশিরভাগই কালের গর্ভে হারিয়ে গেছে। নানা সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় দাকিকির এই কাব্যগ্রন্থ বা দিওয়ান নাসের খসরুর যুগ তথা খ্রিস্টীয় 11 শতকেও টিকে ছিল। অন্য কথায় হিজরি 5 শতকের শেষের দিকেও দাকিকির এই কাব্য টিকে ছিল। ওই কাব্যের কয়েকটি গজল ও গীতি কবিতার অংশ এখনও টিকে আছে। দাকিকির কবিতার ভাষা ছিল সহজ ও প্রাঞ্জল এবং অলঙ্কারবিহীন। গজল ও প্রশংসাসূচক কবিতার মাধ্যমেও নিজের অনেক চিন্তাধারা আর বিশ্বাস তুলে ধরেছেন দাকিকি। তার প্রশংসাসূচক কবিতায় রয়েছে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা এবং নানা বিষয় ও বস্তু সম্পর্কে অতিরঞ্জিত গুণকীর্তন।
দাকিকির গজলগুলো সাধারণত বেশ প্রাঞ্জল, সুললিত ও সহজ সরল। তবে সমালোচকদের কেউ কেউ বলেন দাকিকির গজলগুলোর কোনো কোনো অংশ প্রাঞ্জল ও শ্রুতিমধুর নয়। অল্প বা কম বয়সের অনভিজ্ঞতা এবং অপরিপক্কতাই এজন্য দায়ী বলে তারা মনে করেন। তার যেসব কবিতা আজও টিকে আছে তা বিশ্লেষণ করলেও বোঝা যায় শক্তিমান এই কবি অনেক সময়ই প্রচলিত কাব্যরীতি ও শিল্পের ধারা অনুসরণ করেননি। তার কবিতাগুলো বিশ্লেষণ করলে এটাও ফুটে ওঠে যে তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আনন্দ ও ফুর্তির মধ্যে সুখেই ছিলেন। দাকিকি প্রায় দেশ বিদেশে ভ্রমণ করতেন এবং আমির ওমরাদের গুণকীর্তন করতেন, আর এভাবেই কেটেছে তার জীবন।
দাকিকির যুগে খোরাসান ছিল কাব্য ও কবিতা চর্চার বিকাশের যুগ। এ যুগে পুনরুজ্জীবিত হচ্ছিল প্রাচীন ইরানের নানা প্রথা ও রীতি। এ যুগে দাকিকি সহ ইরানের বেশিরভাগ কবি শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে ইরানিদের অতীতের গৌরবময় অবদানগুলো পুনরুজ্জীবনে সচেষ্ট হন। তারা ভুলে যাওয়া ইরানি প্রথা ও সংস্কৃতিকে আরবি সাহিত্যের স্থলাভিষিক্ত করার উদ্যোগ নেন। ফলে রুদাকি ও শহীদ বালকির হাতে সমৃদ্ধ হয়ে ওঠা ইরানের কাব্য, কবিতা, শিল্প আরও বিকশিত হতে থাকে। খুব কম বয়সেই মারা যান দাকিকি, কিন্তু এর আগেই তিনি উপহার দিয়ে যান শাহনামা জাতীয় অসম্পূর্ণ বীরত্বগাথা গাশতাজ নামে। অবশ্য মহাকবি ফেরদৌসি না থাকলে দাকিকির অন্য কবিতা ও কাব্যের মতো 1000 পংক্তির এই অসমাপ্ত কাব্য বিলীন হয়ে যেত। ফেরদৌসি তার শাহনামায় দাকিকির এই কাব্য যুক্ত করেছেন কোনো ধরনের পরিবর্তন ছাড়াই।
ফেরদৌসী এ প্রসঙ্গে জানিয়েছেন যে দাকিকি স্বপ্নযোগে তাকে অনুরোধ জানান যে তার গাস্তাস নামে যেন শাহনামায় যুক্ত করা হয়, আর ঘুমের মধ্যেই ফেরদৌসী তার অগ্রজ কবির এই অনুরোধ মেনে নেন। ফেরদৌসী বাস্তবেও তার কথা রেখেছেন, শাহনামার মধ্যে গাস্তাস নামে সংযোজন করাকে প্রাচীন ইরানের ধর্মীয় বীরত্বগাথার সঙ্গে জাতীয় বীরত্বগাথাকে যুক্ত করার অসাধারণ ঐতিহাসিক সন্ধিক্ষণ বলে ধরা হয়। ফেরদৌসীর শাহনামার ভাষাকে দাকিকির অসম্পূর্ণ শাহনামার ভাষা থেকে অনেক বেশি উন্নত বলে মনে করা হয়। সোহরাব ও রুস্তমের কাহিনীর মতো চিত্তাকর্ষক এবং বিচিত্রময় নানা ঘটনার বর্ণনা ও উন্নত ভাষাশৈলীর কারণে ফেরদৌসীর শাহনামা জনপ্রিয়তার দিক থেকে অনেক বেশি এগিয়ে গেলেও দাকিকির কবিতাও অনেক প্রশংসা কুড়িয়েছে।
দাকিকির লেখা গাস্তাস নামের কাহিনীতে বলা হয়েছে, লাহরাস সম্রাট গাস্তাসের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে বালখে চলে যান এবং সেখানে ফকির দরবেশের মতো জীবনযাপন করতে থাকেন ও আল্লাহর ইবাদতে মশগুল হন, আর গাস্তাস রাজত্ব পরিচালনা শুরু করেন। তিনি জনগণকে আল্লাহর ধর্মের দিকে তথা ন্যায় বিচার ও সত্যের পথে আসার আহ্বান জানাতে থাকেন। গাস্তাস নিজেও ন্যায় বিচার ও সততা বজায় রাখছিলেন। চীনের সম্রাট আর জাস ছাড়া সব রাজারাই গাস্তাসকে কর দিত, আর চীনা সম্রাট গাস্তাসের কাছ থেকে কর নিতেন।
দাকিকির গাস্তাস নামের কাহিনীতে আরও বলা হয়েছে, জরাথুস্ট ধর্মের আবির্ভাব ঘটলে সম্রাট গাস্তাস এ ধর্ম গ্রহণ করেন এবং গোটা ইরানে এ ধর্ম ছড়িয়ে দেন। চীনা সম্রাট আরজাস এ খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। গাস্তাস এই নতুন ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য চীনে হামলা চালাবেন বলে আরজাস ভয় পাচ্ছিলেন, তাই তিনি ইরানি সম্রাটকে প্রলুব্ধ ও মত পরিবর্তনে উদ্বুদ্ধ করার জন্য তার কাছে একটি চিঠি লেখেন। একই সঙ্গে তার কাছে অনেক উপহারও পাঠান আরজাস। কিন্তু এসবে প্রভাবিত হননি ইরানি সম্রাট গাস্তাস, তাই চীনা সম্রাট যুদ্ধের জন্য প্রস্তুত হন। দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধে চীনের অনেক তুর্কি সেনা প্রাণ হারায়, ফলে চীনা সম্রাট পালিয়ে যান, আর এখানেই শেষ হয় দাকিকির গাস্তাস নামে। এরপর মহাকবি ফেরদৌসী নিজে চীনাদের দ্বিতীয় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনার বর্ণনা শাহনামায় লিখেছেন।